বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 20 অক্টোবর, 4 কার্তিক এবং ফার্সি 28 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53 মিনিটে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে, ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরানস্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনিদের ইন্তিফাদা গণ আন্দোলন শুরুর বিষয়ে ইসরায়েলের উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে সরকারকে যদি আমরা সরাতে না পারি এদেশের অস্তিত্ব থাকবে না, বিএনপির এমন বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনবেন। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রোগ্রামের প্রচেষ্টা চালাতে প্রস্তুত ইরান, রাশিয়াকে ড্রোন সরবরাহের প্রমাণ চাইল তেহরান। ইসরায়েলকে এ অঞ্চলের কোন দেশে অবৈধ ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলেছেন IRGC-র কমান্ডার। ক্ষমতায় টিকতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী, নানামুখী সংকটে 44 দিনের মাথায় পদত্যাগে বাধ্য হয়েছেন। এবং বাংলাদেশ বর্তমানে 7 সংকটের মুখে, বলছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPD। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ ইউরোপে চলমান যুদ্ধের বিরোধী এবং ওই যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতা সহ সব রকমের প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে। তিনি বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ডুডার সঙ্গে এক টেলিফোন আলাপে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে তার দেশের অবস্থান ঘোষণা করেন। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা নাকচ করে রাইসি বলেন তার দেশ চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান। ইব্রাহিম রাইসি পোল্যান্ডের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা বলেন। তিনি বলেন দুই দেশের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার জন্য ওয়ার্স ও তেহরান উভয়ের প্রচেষ্টা চালানো উচিত। ইরান আবার ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরান বলেছে কিয়েভের কাছে সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা যেন সে সরবরাহ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহ বুধবার ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডন গার্লিক রো রাইডম্যানের সঙ্গে টেলিফোন আলাপে ইউক্রেনের প্রতি ওই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার সংক্রান্ত যে কোনো প্রমাণ তুলে ধরার জন্য আমরা কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছি। ইউক্রেনে ও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান। দৃশ্যত ওই বিষয়ে কথা বলার জন্য বিশেষ করে তেহরানকে মস্কোর হাতে আর ড্রোন তুলে না দিতে অনুরোধ করার জন্য ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার ইরানের সমকক্ষকে টেলিফোন করেন। এ সময় আবদুল্লাহিয়ান আরও বলেন, আমরা যুদ্ধের যে কোনো পক্ষের কাছে যে কোনো ধরনের সমরাস্ত্র তুলে দেওয়ার বিরোধিতা করে এসেছে। এ সময় মস্কোর সঙ্গে তেহরানের বহু বছরের সামরিক সহযোগিতার কথা স্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসবাদী সমর্থন, সহিংসতা উস্কে দেওয়া ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 9 ব্রিটিশ নাগরিক ও 3 ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে কথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হল। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি উস্কে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা দাঙ্গা সৃষ্টি তা উস্কে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞার শিকার ব্রিটিশ ব্যক্তিরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না এবং ইরানে তাদের যে কোনো সম্পদ ও ব্যাপক ব্যালেন্স জব্দ করা হবে। সন্ত্রাসবাদ, ঘৃণা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখার ব্যাপারে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির কথাও স্মরণ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র স্থল ইউনিটের কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, এ অঞ্চলের কোনো দেশে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সামরিক বা গোয়েন্দা ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তিনি আজ উত্তর পশ্চিমাঞ্চলের আরাস এলাকায় চলমান বিশাল সামরিক মহড়ার অবকাশে একথা বলেন। পাকপুর আরও বলেছেন, চলমান মহড়াটি বিশ্বের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তির পরিচায়ক। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষাকে ইরানের সশস্ত্র বাহিনীর রেড লাইন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তির সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এ অঞ্চলে ইরান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিশাল এক দুর্গে পরিণত হয়েছে। চলমান মহড়ায় বিপুল সংখ্যক ভারী সামরিক সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে জানিয়ে এই কমান্ডার বলেন, এসব সরঞ্জামের উপস্থিতি থেকে যে কোনো আগ্রাসী দেশের মোকাবেলায় ইরানের প্রস্তুতির বিষয়টি ফুটে উঠেছে। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করে ইরানের IRGC এবং লেবাননের হিজবুল্লাহর প্রশংসা করেছে ফিলিস্তিনের হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান খলিল আল হায়া বলেছেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইতিবাচক ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, যারা ফিলিস্তিন জাতির প্রতি সমর্থন জানাবে তাদের সঙ্গে হামাসের সম্পর্ক থাকবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপস্থিতিতে গতকাল যেসব পদক্ষেপ হয়েছে প্রতিরোধ সংগ্রামের পক্ষে নেওয়া অন্যান্য পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণতা পাবে বলে জানান খলিল আল হায়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল গতকাল সিরিয়া সফর করেছে। এ সফরে প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পূর্বসূরী বরিস জনসনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার মাত্র 44 পর তাকেও বিদায় নিতে হলো। এর মধ্যে দিয়ে তিনি হলেন ব্রিটেনের ইতিহাসে ক্ষমতায় থাকা সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ক্ষমতাসীন কনজারভেটিভ দলের 1922 কমিটি এর চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডিকে 10 ডাউনিং স্ট্রিটে ডেকে নেন তিনি। তাদের সঙ্গে বৈঠকের পরে ডাউনিং স্ট্রিট থেকে বিবৃতি দেওয়া হয়। এতে মিস লিজ ট্রাস বলেন, মারাত্মক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অস্থিতিশীলতার সময় আমি ক্ষমতায় এসেছিলাম। কিভাবে বিল পরিশোধ করবেন তা নিয়ে পরিবারগুলো এবং ব্যবসার প্রতিষ্ঠানগুলো ছিল উদ্বিগ্ন। এই পরিস্থিতির বর্তমানের পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনি আরও যুক্ত করেন, আমরা বিদ্যুৎ বিলের বিষয়ে পরিষেবা দিয়েছে, যে ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছিলেন তা পূরণ করতে পারেনি বলে স্বীকার করেন তিনি। লিজ ট্রাস বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন নেতা নির্বাচন করা হবে। এর মাত্র 24 ঘন্টার কম সময়ের আগে তিনি বুধবার হাউস অব কমন্সে MPদের কাছে বলেন, তিনি একজন লড়াকু, ছেড়ে যাওয়ার মানুষ নন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়াইজি ফ্যাংই বলেছেন, দেশের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাইওয়ানে ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির 20তম ন্যাশনাল কংগ্রেসের অবকাশে গতকাল রাজধানী বেইজিং এই ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী ওয়াইজি ফ্যাংই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন মারাত্মক উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে এবং ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অবস্থায় সামরিক বাহিনীকে প্রেসিডেন্টের নির্দেশনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীকে শক্তি অর্জন ও যুদ্ধ বিজয়ের সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশ বর্তমানে অন্তত ৬০টি সংকটের সম্মুখীন বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ বর্তমানে অন্তত ৭টি সংকটের সম্মুখীন বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। এই সংকটগুলো হচ্ছে ডলারের ঘাটতি, জ্বালানি মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, খাদ্যের দাম বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ মহামারী এবং জলবায়ু পরিবর্তন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সিপিডি কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সামগ্রিকভাবে এই ৭টি সংকট আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক অর্থনীতির মন্থরতা এবং বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে থিঙ্ক ট্যাঙ্ক। সংবাদ সম্মেলনে বলা হয়, রেমিটেন্স ও রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয়ের ভারসাম্য অস্বস্তিকর অবস্থায় পৌঁছে গেছে। চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪.৬ বিলিয়ন, এক বছর আগেও যা ছিল ৪.৩ বিলিয়ন ডলার। সিপিডির দৃষ্টিতে বর্তমানে বৈশ্বিক সংকটের প্রভাবে আভ্যন্তরীণ দুর্বলতার কারণে আমাদের দেশের জন্য সেটা বেশি প্রকট হচ্ছে। বিশ্বের ৪৫টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আভ্যন্তরীণ খাদ্যের মজুদ বাড়াতে হবে, ব্যয় সাশ্রয়ী উৎপাদনশীল পদক্ষেপে জোর দিতে হবে। এর মানে উৎপাদন ও কর্মসংস্থান বাধাগ্রস্ত না করে ব্যয় সাশ্রয়ী হতে হবে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব পর্যায়ে বেতন বাড়াতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতির যে তত্ত্ব প্রকাশ করা হচ্ছে সেখানে প্রকৃত তত্ত্বের প্রতিফলন হচ্ছে না। রেডিও তেহরান, ঢাকা।
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে দেশটির ক্রিকেট বোর্ড বা বিসিসিআই থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আরও বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে মন্তব্য করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির ৩ বছরের মেয়াদ শেষের পর সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। তার জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হয়েছেন রজার বিনি। এবার আইসিসি চেয়ারম্যান হওয়ার পথও বন্ধ হয়ে গেল ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভের। আজ বৃহস্পতিবারের খবর, আইসিসি চেয়ারম্যান পদের জন্য ভারত থেকে কোনো নাম পাঠাচ্ছে না বিসিসিআই। আজই ছিল আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আজ ২০ তারিখ ছিল, আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু সৌরভকে অপমান করা হলো, ওকে যেতে দেয়া হলো না। আমি বিজেপি সরকারকে অনুরোধ করেছিলাম, ও যোগ্য ছিল আইসিসিতে যাওয়ার জন্য, ৩বার ডিরেক্টর ছিল, ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, বলছিলেন সমীক ভট্টাচার্য। আজ আইসিসিতে মনোনয়ন পাঠানোর শেষ দিন, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো নাম পাঠানো হয়নি। সূত্রের খবর, বর্তমান সভাপতি নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকেই সমর্থন করবে বিসিসিআই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া ৪টি অঞ্চলে সামরিক শাসন জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরোজিয়া এই ৪টি অঞ্চল সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কিছুদিন ধরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির বিরাজ করছে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবর্দিনে এই পরিস্থিতিকে ফিলিস্তিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজাউন হোসেন।
কিছুদিন ধরে ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের ভূমিতে নতুন পরিস্থিতি বিরাজ করছে। নাবলুসের 10 দিনের অবরোধ এবং পশ্চিম তীরের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে জেরুজালেমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অব্যাহত আগ্রাসনের কথা উল্লেখ করে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবর্দিনে এই পরিস্থিতিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসাবে আখ্যা দিয়েছেন। ইহুদিবাদী সূত্রগুলো যখন বলে আসছিল যে পশ্চিম তীরে একটি নতুন ইন্তিফাদা তৈরি হচ্ছে, তার আলোকে তেল আবিব শাসক গোষ্ঠী তা দমনের জন্য ওয়ে ব্রেকার নামে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে, কিন্তু ইসরায়েলের এই অভিযানের বাস্তবায়ন পেট্রোলে আগুন ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। বরং ফিলিস্তিনিদের প্রতিরোধকামী আন্দোলন এতে আরও তীব্র আকার ধারণ করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াই চালিয়ে আসছে, কিন্তু ইহুদিবাদী শাসক গোষ্ঠী জাতিসংঘের প্রস্তাব তো আমলে নিচ্ছেই না, বরং ফিলিস্তিনিদের ভূমি দখলে নিয়ে সেখানে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে। এমনকি তেল আবিব সরকার ইউক্রেনের মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আগত নতুন ইহুদিবাদী অভিবাসীদের থাকার জন্য এই ভূখণ্ডে তার সম্প্রসারণবাদী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে, কিংবা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিরা যাতে অন্যত্র অভিবাসনে বাধ্য হয় তার জন্য কঠোর দমননীতি চাপিয়ে দিয়েছে। বিশেষ ইরান নামে পরিচিত গ্রুপের সদস্য ওদি আল তামিমি 10 দিন আগে নাবলুসে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অভিযানে শহীদ হওয়ার পর এবং অবশেষে 10 দিন পর ইহুদিবাদী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে আরেক ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইসলামিক আন্দোলন সহ জাতীয় দলগুলোর আহ্বানে আজ বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে পশ্চিম তীরে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক থেকে এটা স্পষ্ট যে সম্প্রতি আলজেরিয়ায় সমস্ত ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সবার মধ্যে ঐক্যের বিষয়ে একটা সমঝোতা হয়েছে এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে যদি আমরা সরাতে না পারি এদেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। ওদিকে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, বরং সহযোগিতা করেছে। এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকার প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা মানুষ খুন করে, গুম করে, যারা জনগণের সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঠায়, তাদের মানুষ চায় না। এই সরকারকে যদি আমরা সরাতে না পারি এদেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে একটি স্মরণিকার মোড়ক উন্মোচনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সংক্ষিপ্ত বক্তব্যে চলমান আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে শক্তিতে পরিণত করে সোচ্চার হবার আহ্বান জানান।
আমরা সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই আন্দোলনকে দমন করবার জন্য এই সরকার কিভাবে নেকেডলি উলঙ্গ ভাবে নেমে পড়েছে। এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন? বাস মালিকদের দিয়ে
প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না। ওবায়দুল কাদের প্রশ্ন করেন, চট্টগ্রামে বিএনপি সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল? পরিবহন ধর্মঘট তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন? আগামী শনিবারে খুলনায় সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের ব্যাপারে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে?
তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে আমাদের কি করার আছে? সরকার তাদেরকে সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বিএনপি মহাসচিব বলছেন, সেখানে সরকার বা আওয়ামী লীগ তো কোনো হস্তক্ষেপ করেনি।
111 নাকি আওয়ামী লীগ সৃষ্টি করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, 111 এর আগে ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি এবং এবে আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এবত অবস্থায় 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সব রকমের প্রচেষ্টা চালাতে প্রস্তুত ইরান, রাশিয়াকে ড্রোন সরবরাহের প্রমাণ চাইলো তেহরান। ইসরায়েলকে এ অঞ্চলের কোনো দেশে অবৈধ ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলেছেন IRGC-র কমান্ডার। ক্ষমতায় টিকতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী, নানামুখী সংকটে 44 দিনের মাথায় পদত্যাগে বাধ্য হয়েছেন। এবং বাংলাদেশ বর্তমানে 7 সংকটের মুখে বলছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPD। শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজ আমাদের অনুষ্ঠান আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.